শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রতি শান্তিবর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুভেচ্ছা জানাই, যিনি শান্তিদাতা মাবুদ, যিনি চান যেন প্রত্যেকে ধার্মিকতার পথ সম্পর্কে বুঝতে পারে ও সেই পথে নিজেদের সমর্পণ করে যা তিনি স্থাপন করেছেন, এবং তার মধ্যে রয়েছে চিরকালের সত্যিকারের শান্তি। আপনাদের প্রিয় অনুষ্ঠান ধার্মিকতার পথ উপস্থাপন করতে পেরে আমরা আজ সত্যি অনেক খুশি, যেখানে আমরা একজন একজন করে আল্লাহর নবীদের কাহিনী উপস্থাপন করতে পারছি। আমরা আল্লাহর কালাম তৌরাত শরীফের প্রথম ভাগ পড়ার মধ্যে দিয়ে আছি। আমাদের আগের পাঠে আমরা আল্লাহ পাকের নবী ইব্রাহিমের ছেলে ইয়াকুবের বিষয় শিখেছি। আমরা দেখেছি যে কিভাবে আল্লাহ পাক ইয়াকুবকে একটি নতুন নাম দিলেন, আর সেই নাম হল ইসরায়েল। ইয়াকুব নামের অর্থ হল প্রবঞ্চক, কিন্তু ইসরায়েল নামের অর্থ হল যিনি আল্লাহর সাথে যুদ্ধ করেন। এখন ইয়াকুবের দুইটি নাম, ইয়াকুব এবং ইসরায়েল, সেই সাথে ইসরায়েল সেই নতুন জাতির নামও যার কথা আল্লাহ পাক ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের বংশের কাছে ওয়াদা করেছিলেন। ইয়াকুবের ১২ জন সন্তান ছিল। এই ১২ জন ছেলের মধ্যে দিয়েই ইসরায়েল জাতির উৎপত্তি হয়েছিল, যার মধ্যে দিয়ে দুনিয়ার নাজাদদাতার আসার কথা রয়েছে। আপনি কি ইয়াকুবের সেই ১২ জন ছেলের নাম জানেন? তারা হলেন রুবেন, সিমিয়ন, লেবি, এহুদা, ইসাখর, সবুলুন, দান, নপতালি, গাদ, আশের, ইউসুফ এবং বিনিয়ামিন। আজকে আমরা ইয়াকুবের ছেলেদের বিমুগ্ধ কাহিনী শুনতে যাচ্ছি, বিশেষভাবে ইউসুফের কাহিনী, যিনি ছিলেন ১১ নম্বর সন্তান। আসুন আমরা ইউসুফের এই রোমাঞ্চকর কাহিনীতে প্রবেশ করি। আমরা তৌরাত শরীফের পয়দায়েশ পুস্তকের ৩৭ নম্বর রুকু পড়ছি। কিতাবে লেখা আছে,
এই হল ইয়াকুবের পরিবারের কাহিনী। ইউসুফ তার ভাইদের সঙ্গে ছাগল ও ভেড়ার পাল চড়াতেন। তার এই ভাইয়েরা ছিল তার সৎমা বিলহা ও শিল্পার ছেলে। তার বয়স যখন ১৭ বছর, তখন তিনি তার এই ভাইদের খারাপ চালচলনের কথা তার পিতাকে জানালেন। বুড়ো বয়সের সন্তান বলে ইউসুফকে ইসরায়েল তার অন্য ছেলেদের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি তাকে একটা পুরো হাতা লম্বা কোর্তা বানিয়ে দিয়েছিলেন। ভাইয়েরা যখন বুঝল যে পিতা তাদের চেয়ে ইউসুফকেই বেশি ভালোবাসেন, তখন তারা তাকে হিংসা করতে লাগল। তারা কোনো কথাই তার সঙ্গে ভালো মনে বলতে পারত না। একদিন ইউসুফ একটা স্বপ্ন দেখলেন। তিনি সেই কথা তার ভাইদের বলাতে তারা তাকে আরও বেশি হিংসা করতে লাগল। ইউসুফ তাদের বলেছিলেন, শোনো, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমরা ক্ষেতে কেটে রাখা শস্যের আঁটি বাঁধছি, কিন্তু আশ্চর্য এই যে আমার আঁটিটা সোজা হয়ে উঠে দাঁড়াল, তারপর তোমাদের আঁটিগুলো আমার আঁটিটাকে ঘিরে দাঁড়িয়ে মাটিতে উবুর হয়ে সম্মান দেখাল। তখন তার ভাইয়েরা তাকে বলল, তুই কি সত্যিই ভাবছিস তুই বাদশাহ হবি আর আমাদের উপর হুকুম চালাবি? এইভাবে তার স্বপ্ন আর তার কথার জন্য তার ভাইয়েরা তাকে আরও বেশি করে হিংসা করতে লাগল। এরপর ইউসুফ আরও একটা স্বপ্ন দেখলেন এবং তার ভাইদের জানালেন। তিনি বললেন, দেখো, আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম সূর্য, চাঁদ আর ১১টা তারা আমাকে মাটিতে উবুর হয়ে সম্মান দেখাচ্ছে। এই স্বপ্নের কথা তিনি তার পিতা ও ভাইদের কাছে বললে পর তার পিতা তাকে বকুনি দিয়ে বললেন, তুমি একই রকম স্বপ্ন দেখলে, তোমার আম্মা, ভাইয়েরা এবং আমি কি সত্যি এসে তোমার সামনে মাটিতে উবুর হয়ে তোমাকে সম্মান দেখাব? এরপর ইউসুফের প্রতি তার ভাইদের মন হিংসায় ভরে উঠল, কিন্তু তার পিতা কথাগুলো মনে গেঁথে রাখলেন, কাউকে বললেন না। পরে ইউসুফের ভাইয়েরা তাদের পিতার ছাগল ও ভেড়া চড়াবার জন্য শিখিমে গেল। তখন একদিন ইসরায়েল ইউসুফকে বললেন, তোমার ভাইয়েরা শিখিমে ছাগল ও ভেড়ার পাল চড়াচ্ছে, আমি চাই যেন তুমি তাদের কাছে যাও। ইউসুফ বললেন, আচ্ছা আমি যাব। ইসরায়েল তাকে আরও বললেন, তোমার ভাইয়েরা আর ছাগল ভেড়াগুলো কি অবস্থায় আছে তুমি গিয়ে সেই খবর নিয়ে এসো। এই বলে তিনি ইউসুফকে হেব্রন উপত্যকা থেকে পাঠালেন। ইউসুফ তখন শিখিমে গিয়ে উপস্থিত হলেন। ইউসুফ যখন শিখিমে গিয়ে উপস্থিত হলেন, তখন একজন লোক তাকে মাঠের মধ্যে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসা করল, তুমি কিসের তালাশ করছ? ইউসুফ বললেন, আমি আমার ভাইদের তালাশ করছি, আপনি কি জানেন তারা কোথায় ছাগল ও ভেড়ার পাল চড়াচ্ছেন? লোকটি বলল, তারা এখান থেকে চলে গেছে, আমি তাদের বলতে শুনেছিলাম, চলো আমরা দোথনে যাই। তখন ইউসুফ তার ভাইদের তালাশে দোথনে গিয়ে তাদের দেখা পেলেন। ভাইয়েরা দূর থেকে ইউসুফকে দেখতে পেল এবং তাদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই তারা তাকে হত্যা করবার ষড়যন্ত্র করল। তারা একে অন্যকে বলল, ওই দেখো স্বপ্নদর্শক আসছে, চলো এখনই আমরা ওকে শেষ করে একটা গর্তের মধ্যে ফেলে দিই, পরে আমরা বলব কোনো বুনো জানোয়ার তাকে খেয়ে ফেলেছে, আর তারপরে আমরা দেখব ওর স্বপ্নের দশাটা কি হয়। কিন্তু রুবেন এই কথা শুনে তাদের হাত থেকে তাকে উদ্ধার করবার চেষ্টায় বলল, ওকে প্রাণে মেরো না। সে তাদের পরামর্শ দিয়ে বলল, খুন খারাপই করতে যেও না, ওর গায়ে হাত না তুলে বরং ওকে এই মরুভূমির এই গর্তটার মধ্যে ফেলে দাও। পরে ইউসুফকে তাদের হাত থেকে উদ্ধার করে পিতার হাতে তুলে দেবে মনে করেই সে এই কথা বলল। ইউসুফ তার ভাইদের কাছে এসে পৌঁছা মাত্র তারা জোর করে তার শরীর থেকে সেই পুরো হাতার লম্বা কর্তাটা খুলে নিল। তারপর তারা তাকে ধরে সেই গর্তের মধ্যে ফেলে দিল। গর্তটায় কোনো পানি ছিল না, সেটা খালি ছিল। এরপর ইউসুফের ভাইয়েরা খাওয়া দাওয়া করতে বসে দেখতে পেল গিলিয়ত থেকে একদল ইসমাইলীয় ব্যবসায়ী আসছে। উটের পিঠে করে তারা খুশবু মশলা, গুগগুলু ও গন্ধরস নিয়ে মিশর দেশে যাচ্ছিল। তখন ইহুদা তার ভাইদের বলল, ধরো ভাইকে হত্যা করে আমরা কথাটা গোপন করলাম, তাতে আমাদের লাভটা কি? ও তো আমাদের নিজের ভাই, আমাদেরই রক্ত মাংস, তাই ওর গায়ে হাত না দিয়ে বরং এসো আমরা ওকে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। ভাইয়েরা তার কথাটা মেনে নিল। সেই মাদিয়ানীয় ব্যবসায়ীরা কাছে আসতেই ভাইয়েরা ইউসুফকে গর্ত থেকে টেনে তুলল এবং 20 টুকরা রূপার বদলে ইসমাইলীয়দের কাছে তাকে বেচে দিল। সেই ব্যবসায়ীরা ইউসুফকে মিশরে নিয়ে গেল। পরে রুবেন সেই গর্তের কাছে গিয়ে ইউসুফকে দেখতে না পেয়ে দুঃখে তার কাপড় ছিঁড়ে ভাইদের কাছে গিয়ে বলল, ইউসুফ তো ওখানে নেই, আমি এখন কি করি? তারা তখন একটা ছাগল কেটে তার রক্তে ইউসুফের সেই কর্তাটা ডুবাল। পরে তারা সেটা তাদের পিতার কাছে নিয়ে গিয়ে বলল, আমরা এটা কুড়িয়ে পেয়েছি, তুমি ভালো করে দেখো কর্তাটা তোমার ছেলের কিনা। ইয়াকুব কর্তাটা চিনতে পেরে বললেন, এই কর্তাটা আমার ছেলেরই, তাকে কোনো বুনো জানোয়ারে খেয়ে ফেলেছে। জানোয়ারটা যে তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। ইয়াকুব তার কাপড় ছিঁড়ে কোমরে ছালার চর জড়িয়ে তার ছেলের জন্য অনেক দিন পর্যন্ত শোক করলেন। তার অন্য সব ছেলে মেয়ে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল, কিন্তু কোনো সান্ত্বনার কথাই তিনি শুনলেন না। তিনি বললেন, শোক করতে করতেই আমি কবরে আমার ছেলের কাছে যাব। এইভাবে ইয়াকুব ইউসুফের জন্য কাঁদতে লাগলেন। এর মধ্যে ইউসুফকে মিশর দেশে নিয়ে যাওয়া হয়েছিল, ইসমাইলীয়রাই তাকে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে পটিফর নামে ফেরাউনের একজন মিশরীয় কর্মচারী ইউসুফকে তাদের কাছ থেকে কিনে নিলেন। পটিফর ছিলেন ফেরাউনের রক্ষীদলের প্রধান। মাবুদ ইউসুফের সঙ্গে সঙ্গে ছিলেন, সেই জন্য তিনি সব কাজে সফল হতে লাগলেন। তাকে তার মিশরীয় মালিকের বাড়িতেই রাখা হল। মাবুদ যে তার সঙ্গে সঙ্গে আছেন এবং তার হাতের সব কাজই সফল করে তুলছেন, তা তার মালিকের চোখ এড়াল না। তাতে ইউসুফ তার সুনজরে পড়লেন এবং তিনি তাকে তার ব্যক্তিগত সেবাকারী করে নিলেন। তার ঘর সংসার ও বিষয় সম্পত্তি দেখাশোনার ভারও তিনি তার উপর দিলেন। ইউসুফকে এইসব ভার দেবার পর থেকে ইউসুফের দরুন মাবুদ সেই মিশরীয় মালিকের সব কিছুকে দোয়া করতে লাগলেন। পটিফরের ঘরবাড়ির এবং ক্ষেতখামারের সব কিছুকেই মাবুদ দোয়া করলেন। এ দেখে পটিফর তার সব কিছুর ভার ইউসুফের উপর ছেড়ে দিলেন। ইউসুফের উপর সব ভার ছিল বলে পটিফর একমাত্র নিজের খাওয়া ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করতেন না। ইউসুফের শরীরের গড়ন এবং চেহারা সুন্দর ছিল। কিছুদিনের মধ্যে ইউসুফ তার মালিকের স্ত্রীর নজরে পড়ে গেলেন। একদিন সে ইউসুফকে বলল, আমার বিছানায় এসো। কিন্তু ইউসুফ তাতে রাজি হলেন না। তিনি বললেন, দেখুন, আমি এই বাড়িতে আছি বলেই আমার মালিক কোনো কিছুর জন্য চিন্তা করেন না। তার সব কিছুর ভার তিনি আমার উপর ছেড়ে দিয়েছেন। এই বাড়িতে আমার উপরে আর কেউ নেই, আপনি তার স্ত্রী, সেই জন্য একমাত্র আপনাকে ছাড়া আর সবাইকে তিনি আমার অধীন করেছেন। এই অবস্থায় আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করে আল্লাহর বিরুদ্ধে গুনাহ করতে পারি? পটিফরের স্ত্রী দিনের পর দিন সেই একই কথা বলতে লাগল, কিন্তু ইউসুফ তার সঙ্গে শোবার এই অনুরোধে কান দিলেন না, এমনকি তার কাছাকাছি থাকতেও রাজি হলেন না। একদিন কোনো কাজের জন্য ইউসুফ বাড়ির ভিতরে গেলেন, তখন বাড়ির কেউই সেখানে ছিল না। এমন সময় পটিফরের স্ত্রী ইউসুফের কাপড় টেনে ধরে বলল, আমার বিছানায় এসো। ইউসুফ তখন কাপড়টা তার হাতে ফেলে রেখেই বাইরে পালিয়ে গেলেন। ইউসুফ তার হাতেই কাপড়টা ফেলে বাইরে পালিয়ে গেছেন দেখে পটিফরের স্ত্রী তার ঘরের গোলামদের ডেকে বলল, দেখো দেখো, উনি আমাদের অপমান করবার জন্য এই ইব্রানি লোকটাকে আমাদের কাছে এনেছেন। আমার ইজ্জত নষ্ট করবার মতলব নিয়ে সে আমার ঘরে ঢুকেছিল। আমি জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার আর হাঁকডাক শুনে সে তার কাপড়টা আমার কাছে ফেলে রেখেই বাইরে পালিয়ে গেছে। ইউসুফের মালিক বাড়ি ফিরে না আসা পর্যন্ত কাপড়টা সে তার কাছেই রেখে দিল। পরে সে পটিফরের কাছে এই কথা জানাতে গিয়ে বলল, তুমি যে ইব্রানি গোলামকে আমাদের কাছে এনেছ, সে আমাকে অপমান করবার মতলবে আমার ঘরে ঢুকেছিল, কিন্তু আমি চিৎকার ও হাঁকডাক করাতে সে আমার কাছে তার কাপড় ফেলে রেখেই বাইরে পালিয়ে গেছে। স্ত্রীর কথা শুনে ইউসুফের মালিক রেগে আগুন হয়ে গেলেন, কারণ তার স্ত্রী বলেছিল, এমনই ধরনের ব্যবহারই তোমার গোলাম আমার সঙ্গে করেছে। তখন পটিফর ইউসুফকে জেলখানায় দিলেন। সেই জায়গায় বাদশার বন্দীদের আটক করে রাখা হতো। কিন্তু জেলখানার মধ্যেও মাবুদ ইউসুফের সঙ্গে সঙ্গে ছিলেন। তিনি তার প্রতি বিশ্বস্ত রইলেন এবং এমন করলেন যাতে ইউসুফ প্রধান জেলরক্ষকের সুনজরে পড়েন। প্রধান জেলরক্ষক জেলখানার সমস্ত কয়েদীদের ভার ইউসুফের উপর দিলেন, যেন সেখানকার সব কাজকর্ম ইউসুফের ইচ্ছামতো হয়। ইউসুফের হাতে যেসব কাজের ভার ছিল সেগুলো প্রধান জেলরক্ষককে আর দেখাশোনা করতে হতো না, কারণ মাবুদ ইউসুফের সঙ্গে ছিলেন, আর এজন্য ইউসুফ যাতে হাত দিতেন তা মাবুদ সফল করতেন।
এভাবেই ইয়াকুবের সন্তান ইউসুফের কাহিনী শুরু হয়েছিল। আমরা আজকে যা দেখলাম তার সারাংশ এই বিবৃতির মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। ইউসুফ ধার্মিকতা পছন্দ করতেন এবং মন্দকে ঘৃণা করতেন। তিনি আনন্দের সাথে গুনাহের জীবনযাপন করার চেয়েও জেলখানায় কষ্টের জীবন পছন্দ করতেন। এই কারণে যখন তার মালিকের স্ত্রী তাকে তার সঙ্গে শুতে এবং জেনা করতে বললেন, তখন ইউসুফ উত্তরে বললেন, কিভাবে আমি এই ঘৃণারযোগ্য কাজ করতে পারি এবং আল্লাহর বিরুদ্ধে গুনাহও করতে পারি? ইউসুফ জানতেন যে আল্লাহকে সেবা করা এবং গুনাহের সেবা একসাথে করা যায় না। ইউসুফ আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করেছিলেন। এই কারণেই তিনি ধার্মিকতা পছন্দ করতেন এবং মন্দ তাকে ঘৃণা করতেন। তার পূর্বপুরুষ ইব্রাহিমের মতো ইউসুফও আল্লাহর ওয়াদায় বিশ্বাস করেছিলেন যে নাজাদদাতা এই দুনিয়াতে আসবেন এবং আদমের বংশের গুনাহের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবেন। আল্লাহ ইউসুফকে ধার্মিক হিসাবেই গণনা করলেন, কারণ তিনি আল্লাহর কালামে বিশ্বাস করতেন। তার বিশ্বাসের কারণে আল্লাহ ইউসুফের গুনাহকে ক্ষমা করলেন এবং তার হৃদয়কে সেই আকাঙ্ক্ষা ও শক্তিতে পরিপূর্ণ করলেন যেন তিনি গুনাহের জীবনকে জয় করতে পারেন এবং এই মন্দতার দুনিয়ায় ধার্মিকতার জীবনযাপন করতে পারেন। আল্লাহ পাক ইউসুফের সঙ্গে ছিলেন, কারণ ইউসুফও আল্লাহর সঙ্গে ছিলেন। ইউসুফ গুনাহের জীবন উপভোগ করতে পারেন না, কারণ তার হৃদয় আল্লাহর অধীনে ছিল। যে ব্যক্তি তার সমস্ত হৃদয়ে আল্লাহকে বিশ্বাস করেন এবং তার ইবাদত করেন, আল্লাহ যা ভালোবাসেন তিনিও তাই ভালোবাসেন এবং আল্লাহ যা ঘৃণা করেন তিনিও তাই ঘৃণা করেন। কিতাবে এই কথা বলা হয়েছে,
কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে। সে একজনের উপরে মনোযোগ দিবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ন্যায়ের সঙ্গে অন্যায়ের যোগ কোথায়? নূর ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে? আল্লাহ নূর, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। যদি আমরা বলি যে আল্লাহ ও আমাদের মধ্যে যোগাযোগ আছে অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না।
যারা সত্যি আল্লাহর সঙ্গে আছে তারা আল্লাহর কালামে বিশ্বাস করে এবং কালামের বাধ্য হয়ে চলতে চেষ্টা করে। কিন্তু যারা আল্লাহর অধীনে নেই তারা গুনাহ দ্বারা পরিচালিত। তারা হয়তো বাইরে ধার্মিকতার বেশ ধারণ করে, কিন্তু যারা আল্লাহর অধীনে নেই তারা গুনাহ দ্বারা পরিচালিত। তারা হয়তো বাইরে ধার্মিকতার বেশ ধারণ করতে পারে, কিন্তু গুনাহই তাদের চিন্তা, তাদের হৃদয়ের ইচ্ছা, তাদের কথা ও তাদের কাজকে নিয়ন্ত্রণ করছে। মনে হতে পারে যে তারা গুনাহকে জয় করার চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে অসমর্থ, কারণ তাদের থেকে গুনাহ বেশি শক্তিশালী। তাদের হৃদয়ে আল্লাপাকের রুহের শক্তি নেই, যাকে আল্লাপাক সেই লোকদের জন্য দিয়েছেন যারা তার কালাম বিশ্বাস করে এবং নাজাতের সেই পদ গ্রহণ করেন যা আল্লাপাক স্থাপন করেছেন। আজকে যারা আমাদের শুনতে পাচ্ছেন, আপনাদের হৃদয় কি আল্লাপাক তার শক্তিতে নূতনীকৃত করেছেন? আপনি কি সেই মহান নাজাতদাতার সুসমাচার গ্রহণ করেছেন যার সেই ক্ষমতা রয়েছে যেন সমস্ত গুনাহ থেকে আপনার হৃদয়কে পরিষ্কার করতে পারেন? নাকি আপনি এখনও গুনাহের নিয়ন্ত্রণের জীবনযাপন করছেন? কিতাব বলে,
আল্লাহর কাছে এগিয়ে যাও, তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। গুনাহগারেরা, তোমরা নিজেদের পাক সাফ করো। দুমনা লোকেরা, তোমাদের দিল খাঁটি করো। প্রভুর সামনে নিজেদের নিচু করো, তাহলে তিনি তোমাদের তুলে ধরবেন।
প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমরা আপনাদের শুকরিয়া জানাই যারা আমাদের এই কথা শুনছেন। আমাদের পরবর্তী পাঠে মহান আল্লাপাকের ইচ্ছায় আমরা ইউসুফের কাহিনী শুনতে থাকব এবং দেখব যে কিভাবে তিনি জেল থেকে মুক্তি পেলেন এবং মিশর রাজ্যের শাসকের স্থান পেলেন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
আল্লাহ পাক আপনাদের রহমত দান করুন যখন আপনারা কিতাবের এই কালামটি ধ্যান করছেন।
আল্লাহ নূর, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। যদি আমরা বলি যে আল্লাহ ও আমাদের মধ্যে যোগাযোগ আছে অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না।